الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چینل درشک بندو উপস্থিত হয়েছি আরও একবার আপনাদের পছন্দের অনুষ্ঠান, ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহর প্রিয় বান্দা। এই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ তাআলার নেক বান্দা যারা রয়েছেন এদের বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে, এদের চরিত্রিক বিষয়, আখলাক, এদের খোদাভীতি বিভিন্ন দিক নিয়ে আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো ইনশা আল্লাহ তাআলা প্রতি পর্বের ন্যায় আজকেও ইনশা আল্লাহ তাআলা আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব তো যা আমাদের জন্য আমাদের ইবাদতকে আরও পাকাপোক্তভাবে, আমাদের ইবাদত যেন আল্লাহ তাআলার কাছে কবুল হয়, আমরা যেন ইবাদতের হাকিকি, যেই আমাদের ইবাদতের উদ্দেশ্য, এর যে সওয়াব আমরা যেন পেতে পারি, তো ওই এরকম একটি বিষয় নিয়ে আজকে আমাদের ইনশাআল্লাহ তাআলা আলোচনা হবে। মুবাল্লিকে দাওয়াতি ইসলামী আমাদের সঙ্গে রয়েছেন, তো ইনশাআল্লাহ তাআলা ওই বিষয় নিয়ে আজকে তিনি আপনাদেরকে মাঝে মাদানী ফুল এরশাদ করবেন। তো আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় নবী রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় আকা উভয় জগতের দাতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরুদে পাক পাঠ করো, নিশ্চয়ই তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। তো আসুন আমরা নিয়ত করে নিই, আমরা এখন থেকে যে যেখানেই থাকবো আমরা ইনশাআল্লাহ অহেতুক কাজকর্মগুলি আমরা না করে আমার নবীর উপর দুরুদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা আজকে রেখেছি বিষয়টি, তো এটা হচ্ছে আল্লাহওয়ালাদের ইখলাস। তো আল্লাহওয়ালাদের ইখলাস কাকে বলে, ইখলাসের মধ্যে তারা কীভাবে জীবনকে অতিবাহিত করতেন, তাদের আমলের মধ্যে কেমন ইখলাস ছিল, তো ইনশাআল্লাহ তাআলা সেই বিষয়ে আমরা আলোচনা আজকে শ্রবণ করব এবং ইখলাস কী আমরা সেটাও আজকে ইনশাআল্লাহ মুবাল্লিকে দাওয়াত ইসলামী থেকে শ্রবণ করব। একটি বিষয় দর্শকবৃন্দ আমাদের সবসময় স্মরণ রাখতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন শুধু আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তো এই ইবাদতের ক্ষেত্রে অনেক বাধা আসবে, এই ইবাদতের মধ্যে যেন আমরা এক নম্বর হচ্ছে শয়তান চাবে আমরা ইবাদত থেকে দূরে যাই। তো দেখবেন বিভিন্ন ওয়াসওয়াসা, শয়তানের বিভিন্ন ফাঁদের মধ্যে আমরা পড়ে যাব, পড়ে গিয়ে আমরা ইবাদত থেকে আমরা গাফিল হয়ে যাব। আর অনেক বান্দা এমনও আছে যারা ইবাদত তো করে নেয় কিন্তু সেই ইবাদতটাও শয়তান নষ্ট করে দেয় এমন কিছু কারণে, এমন কিছু রোগ আমাদের মধ্যে থাকে যেটা আমরা ইলিম না থাকার কারণে সেই বিষয়টা আমরা করে থাকি। যেমন কেউ ইবাদতের মধ্যে অহংকার করে, রিয়া করে, তো সেই কারণে ইবাদতগুলিও নষ্ট হয়ে যায়। তো এর জন্য আমরা আজকে বিষয়টা রেখেছি ইখলাস, অর্থাৎ আমরা ইবাদত করব যেন ইখলাসের সহিত করি। তো এই বিষয়ে ইনশাআল্লাহ সাজিদ ভাই দর্শকদের যদি কিছু মাদানী ফুল ইরশাদ করতেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। এহসান ভাই, আজকে যে বিষয়টা নেওয়া হয়েছে ইখলাস, আসলে আমল এটা কবুল হওয়ার জন্য যেটা শর্ত এটা হচ্ছে কি ইখলাস। কারণ অর্থাৎ আমলটা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করতে হবে। যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি এর জন্য না হয়ে কারো বাবা পাওয়ার জন্য হয়, কারো প্রশংসা পাওয়ার জন্য হয়, তাহলে আমল তো হয়ে যাবে কিন্তু এই আমলের সওয়াব সে পাবে না,
কোনো প্রতিদানও সে পাবে না।
হ্যাঁ, প্রতিদান সওয়াব পাওয়ার জন্য প্রত্যেক আমল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। তো আসলে ইখলাস এটা অর্জন করা অনেক কঠিন, আমল করা সহজ আছে কিন্তু আমলের মধ্যে ইখলাস পয়দা করা
এটা অনেক কঠিন বিষয়,
অনেক কঠিন বিষয়। এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা, তিনি এক টানা 30 বছর প্রথম কাতারে জমাআত সহকারে তিনি নামাজ আদায় করছেন। তো একদিন কোনো কারণে ইনার প্রথম কাতার ছুটে গেছে, ইনি পিছনের কাতারে কি
নামাজ
আদায় করছে। তো ইনার মনের মধ্যে এটা খেয়াল আসলো যে আজকে যে আমি পিছনের কাতারে নামাজ পড়তেছি, লোকেরা আমাকে কি বলবে। তো এরকম যখন খেয়াল ইনার কাছে আসলো, তিনি কি করলেন, ওই 30 বছরের সব নামাজকে আবার দোড়াই দিছেন।
আল্লাহ আল্লাহ
কেউ
আল্লাহ
জিজ্ঞেস করলো যে হুজুর আপনি নামাজকে কেন দৌড়াচ্ছেন, কই আমার থেকে লাগতেছে আমার এতদিন যা ইবাদত করছিলাম এগুলাতে মনে হচ্ছে রিয়া চলে আসছে। বলতেছে কেন, কই আমি 30 বছর প্রথম কাতারে জমাতে নামাজ পড়ছিলাম, তো যেদিন আমি পিছনে নামাজ পড়তেছিলাম আমার মনের মধ্যে শুধু এটা খেয়াল আসতেছে যে আজকে লোকে আমাকে কি বলবে, মানে আমি পিছনে কেন আজকে প্রথম কাতারে কেন পাইলাম না, পিছনে কেন পড়তেছি। তো আসলে আমি
আল্লাহ
চিন্তা করলাম এতদিনের নামাজ তাহলে লোকে আমাকে কি বলবে, এই জন্য আমি প্রথম কাতারে পড়েছিলাম।
আল্লাহ আল্লাহ
মানে ইনারা ইখলাসকে কত গুরুত্ব দিতেন, মানে এবং ইনাদের এই ইবাদতের মধ্যে যদি কোনো রিয়ার গন্ধ পেতেন ওইটাকেও তারা খুঁজে বের করে দূর করে আবার সংশোধন করার জন্য চেষ্টা করতেন। তো আসলে এগুলো তো আমাদের বুজুর্গানের দিনের আমল, তারা তো আল্লাহওয়ালা ছিলেন, তারা নিজের বাতিনি রোগকে ধরতে পারতেন, কারণ এটা একটা বাতিনি বিমারি।
বাতিনি বিমারি
কারণ রিয়া এটা সম্পর্ক হচ্ছে মনের সাথে, কারণ মনের মধ্যে শয়তান এই জিনিসগুলো পয়দা করে দেয় যে আমি কোথাও গেছি আমাকে যেন মানে একটু সম্মান করা হোক, আমি কোথাও গেলাম আমাকে যেন একটু ভালো আসনে বসা হোক, আমি বয়ান করতেছি আমার বয়ানে যেন একটু প্রশংসা করা হোক, আমার পোশাকের যদি একটু প্রশংসা করেন, পাগড়ির যদি একটু প্রশংসা করে,
অর্থাৎ প্রতিটি
আমার কণ্ঠের যদি একটু প্রশংসা করে, অর্থাৎ মোট কথা মানে আমাদের মধ্যে এই জিনিসটা ইচ্ছা জাগে যে মানুষ একটু বলুক।
মানুষ বলুক।
হ্যাঁ, আসলে এটা হচ্ছে রিয়া।
আল্লাহ
তো আমরা যদি ইখলাস সহকারে আমল করি, কে কি বলতেছে কি বলতেছে না, ইখলাস ওইটাকে বলে যে আমি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতেছি, কি আমার প্রশংসা করুক এটা আমি পরোয়া করি না।
আচ্ছা, এর বিপরীত হচ্ছে রিয়া, আপনি যেটা
হ্যাঁ,
বললেন। তো রিয়ার সংজ্ঞা যদি দর্শকদেরকে একটু জানিয়ে দিতেন যে রিয়া আসলে কাকে বলে।
রিয়া হচ্ছে কি ওইটাকে বলা হয় যে আমলের মধ্যে মানুষ থেকে প্রশংসা বাহবা অথবা কিছু পাওয়ার ইচ্ছা থাকে ওইটাকে বলা হচ্ছে রিয়া।
মানে এটা উদ্দেশ্য আল্লাহ তাআলার ইবাদত থাকবে না,
না,
আল্লাহর রাজি খুশি থাকবে না, মানুষের সন্তুষ্টি থাকবে।
মানুষের সন্তুষ্টির জন্য
আচ্ছা,
করা, অর্থাৎ মানুষ থেকে হয়তো সে একটু প্রশংসা পাবে অথবা একটু তার বাবা হবে, আর রিয়া যে আসতেছে কি আসতেছে না এটা বুঝার আরো একটা পদ্ধতি হচ্ছে কি, মনে করেন আপনি অনেক সুন্দর বয়ান করছেন, কেউ আপনার প্রশংসা করে নাই, তখন আপনার মধ্যে একটু খারাপ লাগতেছে কি রে একটু আমার প্রশংসা করতেছে না। যখন কেউ আপনার প্রশংসা করতেছে না তখন আপনার মধ্যে কি লাগতেছে, এটা খারাপ লাগতেছে। তো অনেক সময় এরকম দেখা যায়, মানে যদি কেউ একটু সম্মান না করে, প্রশংসা না করে, একটু যদি নাকে ভালো জায়গাতে বসতে না দেয়, তখন এটা নিজের মধ্যে একটা কি চলে আসে, মানে খারাপ
খারাপ
লাগে,
লাগা চলে আসে।
মানে এটা কষ্ট পাই এবং তাদের প্রতি একটা অসন্তুষ্টি প্রকাশ আসে, তো এটাকে বলা হচ্ছে রিয়া।
রিয়া। আচ্ছা, আবার অনেক সময় দেখা যায় যে ধরেন কেউ নাতে রাসুল পাঠ করছে, তো ওই সময় নাতে রাসুল শেষ হওয়ার পর অনেকে মারহাবা সুবহানাল্লাহ বলে। তো একটা হচ্ছে যদি কেউ মারহাবা না বলে তখন মনের মধ্যে একটা কি কষ্ট, যে আমার নাতে রাসুল কি ভালো হলো না, তো মানুষ কি এটা পছন্দ করেনি, মনের মধ্যে একটা ইয়া চলে আসে। আরেকটা বিষয় আসে অনেক সময়, যদি কেউ আমার প্রশংসা করে মারহাবা সুবহানাল্লাহ বলে তো তখন মনের মধ্যে আবার খুশি হয়, তো
খুশি
ওইটাও
হয়। হ্যাঁ,
করা যাবে না,
এটাও করা যাবে না।
ওইটাও করা যাবে না, এটা হচ্ছে কি অন্তরের মধ্যে রিয়া। তো দর্শকবৃন্দ, আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম যে ইখলাস কাকে বলে, আমরা এটাও শুনে নিলাম এবং এটাও জানলাম যে রিয়া, ইখলাসের বিপরীত যেটা রয়েছে রিয়া, যেটা লোক দেখানো ইবাদত আমরা বলে থাকি। তো যদি আমরা আমলের ক্ষেত্রে এই ইখলাসটা আমাদের না থাকে তাহলে সেই আমল তো হয়ে যাবে কিন্তু সওয়াব পাওয়া যাবে না, আর যদি রিয়া চলে আসে সেই আমল হয়ে যাবে, সওয়াব তো দূরের কথা, বরং সেই আমল সেই ইবাদত আমার কালকে কাল কিয়ামতের দিন আমার হতে পারে জাহান্নামে নিয়ে যাওয়ার উপক্রম হতে পারে।
এই ব্যাপারে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে, হে লোকেরা আল্লাহ তাআলার জন্য ইখলাস সহকারে আমল করো, কেননা আল্লাহ তাআলা সেই আমলগুলোই কবুল করেন যা তার জন্য অর্থাৎ ইখলাস সহকারে হয়ে থাকে।
সুবহানাল্লাহ।
আর তোমরা এই কথা বলবে না যে এই আমলটি আল্লাহ তাআলার জন্য এবং আত্মীয়তার জন্য, অর্থাৎ সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করে দিয়েছে যদি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয় ওই আমলকে আল্লাহ কবুল করে থাকে, আর ওইটাকে বলা হচ্ছে ইখলাস। আর যদি মনে করেন কেউ এটা বলে যে আমি আল্লাহ তাআলার জন্য করতেছি, সাথে সাথে মানে আমার আত্মীয়র জন্য অথবা কোনো প্রশংসা পাওয়ার জন্য করতেছি, তো বলা হচ্ছে এটার মধ্যে কি নাই, ইখলাস নাই। এবং কোরআনে পাকের মধ্যেও আল্লাহ তাআলা ইরশাদ করেন 25 পারা সুরার 20 নাম্বার আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে, যে আখিরাতের ফসল চাই আমি তার জন্য তার ফসল বৃদ্ধি করে দিই,
সুবহানাল্লাহ,
আর যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে তো আমি তাকে তা থেকে কিছু প্রদান করব এবং আখিরাত তার কোনো অংশ থাকবে না। তো এই আয়াতে মোবারকা, এটা আমাদের সবার জন্য আসলে ভয় পাওয়ার মতো। আল্লাহ তাআলা বলতেছে কি, যদি কেউ আখিরাত চায় তাহলে আমি তার ফসলকে বৃদ্ধি করে দিই, অর্থাৎ সে যে নেকি করছে আল্লাহ তাআলা নেকির পরিমাণকে কি করবে,
বাড়িয়ে দিবে,
বাড়িয়ে দিবে,
নেকি করার তৌফিক তাকে দিয়ে দিবে,
দিয়ে দিবে। আর যদি মনে করেন কেউ ওই আমলের মাধ্যমে দুনিয়া চায়, তো বলা হচ্ছে আমি তাকে সামান্য দেব, তাকে আমি দুনিয়াতে কি দেব,
পেয়ে যাবে,
সামান্য দেব, কিন্তু আখিরাতে তার কোনো অংশ
পাবে না,
পাবে না।
তো অনেক ভয়ের একটা বিষয় এখানে এই আয়াতে কারিমা থেকে আমরা শুনলাম। তো দর্শকবৃন্দ, আসলে বাস্তবিক পক্ষে আজকে দেখেন, আজকে আমরা আমল করছি, হয়তো কষ্ট হচ্ছে, আমরা প্রতিদিন নামাজ আদায় করছি, অনেকে তাহাজ্জুদ আদায় করছি, তাহাজ্জুদ আদায় করতে অনেক কষ্ট হয়। হ্যাঁ জি, আমাদের যে আরাম প্রিয় যে ঘুম রয়েছে, এই ঘুমকে ত্যাগ করে আমরা রাতে উঠি, ফজরের নামাজের জন্য আমরা খুব ভোরে উঠি, আমরা নফল ইবাদত করি, অনেক সময় হজ জাকাত দেই, দেখেন এত কষ্ট, এত কিছু আমরা করি, কিন্তু এর প্রতিদান যদি আমরা না পাই, এর বিনিময় যদি হয় মানুষ কি বলবে, এর বিনিময় যদি হয় যে মানুষ আমার এই আমলে খুশি হয়েছে কি না, বা আমার কোনো কারণে যদি তারা এটা বুঝতে পারে যে আমি রিয়া করছি, তো দেখুন তো কার জন্য করছি। আজকে যদি প্রশ্ন করা হয় ভাই নামাজ এর জন্য পড়ছি যে মানুষ আমাকে নামাজি বলবে, আমি রোজা রাখছি মানুষ আমাকে রোজাদার বলবে, হজ করছি মানুষ আমাকে হাজি বলবে, তো সব কিছু যদি মানুষ আমার কি বলবে, মানুষ কি বলবে, আমরা যদি এটা চিন্তা করি তাহলে আমার আল্লাহ কি বলছে, আমরা কি সেদিকে দেখি, তো ইনশাল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাদের
আসলে কি হয় জানেন, নিজের যদি নামটা নেওয়া না হয় তাহলে অনেক খারাপ দেখা যায়, মানে খারাপ লাগে আর কি, মনে হয় কোনো একটা মাহফিল আমি সেইখানে অনেক টাকা দিছি, অনেক ইয়া দিছি, তো আমার মন চায় যে যদি আমি একটু মাইক পেয়ে যাই, কিছু বলার সুযোগ পেয়ে যাই, আচ্ছা বলতেছি তো বরকতের জন্য কিছু বলতে চাচ্ছি আর কি, নিয়ত তো এটা আল্লাহ তার রাসূল ভালো জানে। তো আসলে যেহেতু আজকে আমাদের বিষয় ইখলাস, তো এই জন্য একটু একটু চিন্তা করা দরকার আছে যে আসলে আমি যদি আমাকে সুযোগটা না দিত তাহলে কি আমি কষ্ট পেতাম কিনা, তাহলে বোঝা যাবে যে আসলে কি আমার আমলের মধ্যে ইখলাস আছে নাকি নাই। এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা খুব সুন্দর একটা ইখলাসের মেসাল দিছে, মানে জিজ্ঞেস করা হলো যে আমলের মধ্যে ইখলাস কিভাবে পয়দা হবে, তো তিনি খুব সুন্দরভাবে উদাহরণ দিছে, কয় দুধ পানকারী যে শিশু আছে, তো তার যদি কেউ প্রশংসা করে তার কাছে ভালো লাগে না, অর্থাৎ সে তার প্রশংসা শুনে খুশি হয় না, আবার যদি কেউ তাকে খারাপও কিছু বলে সে ওই খারাপ শুনে নারাজ হয় না। তো বলা হচ্ছে যখন কেউ এরকম ভাবে আমল করতে পারবে যে তাকে সুযোগ দেওয়া না হলে সে নারাজ হবে না, সুযোগ পাইলেও তার মধ্যে অহংকার আসবে না, তো বলা হচ্ছে তার আমলটাই হচ্ছে নির্ভেজাল। আসলে বর্তমানে মানে আমাদের থেকে সুযোগ না পাইলে মানে এটাকে অপমান মনে হয়
যে আমাকে সুযোগ দেওয়া হলো না,
কেন দেওয়া হলো না আমাকে, মাইক কেন দেওয়া হলো না,
আমার নাম আছে তারপরে কেন দেওয়া হচ্ছে না,
আমার নাম কেন বলা হচ্ছে না, আমি এত টাকা দিচ্ছি একটু মাইকের মধ্যে বলে দেন যে অমুকে এটা দিতেছে, ঠিক আছে। তো এগুলো আসলে কি কারণ, আর যদি বলাই না হতো, ওই যে বললাম যে খুব কষ্ট লাগতেছে, ফুলতেছে, আগামী তার দেব না, কেন দেব না, কয় আমার নাম নেওয়া হয় নাই, আমাকে সম্মান করা হয় নাই, তো আসলে এগুলো তো সব রিয়ার দিকে চলে যাচ্ছে, মানে কথাগুলাই তো রিয়ার দিকে
চলে যাচ্ছে।
তো এই জন্য যে বুজুর্গ রহমাতুল্লাহি তাআলা খুব সুন্দর একটা যে উদাহরণ দিছে যে ইখলাসের ব্যাপারে, মানে মানুষ যদি এভাবে আমল করতে পারে যে তাকে যদি প্রশংসা করা হয় সে খুশি হবে না, আর যদি তার সমালোচনাও করা হয়
সে নারাজ হবে না।
অর্থাৎ আমরা যদি একটি শিশুর ন্যায় হয়ে যাই, তাহলে আমাদের মধ্যে কিন্তু সেই ইবাদতটা সঠিকভাবে আদায় হবে। তো খুব সুন্দর উদাহরণ দিয়েছেন সেই বুজুর্গ রহমতুল্লাহ আলাই। তো দর্শকবৃন্দ, আসলেই দেখুন, একটি শিশু তাকে আপনি প্রশংসা করেন, তার মধ্যে কোনো কিছু ফিল হবে না, অনুধাবন হবে না যে আমাকে প্রশংসা করেছে কিনা। আপনি তাকে গালাগালি করুন, আপনি তাকে অপমান করুন, আপনি তাকে খারাপ কিছু বলুন, এটাতেও তার মনে কষ্ট লাগবে না। এটার জন্য আমাদের জন্য খুবই সুন্দর একটি উদাহরণ পেশ করলেন। তো দেখুন, আজকে সাজিদ ভাই আমাদেরকে যে উদাহরণগুলি দিয়েছেন, তো আমাদের মধ্যে কি সেগুলি আছে কি না, মানে আমার ইখলাস আমি নিজেই চাইলে আমি যাচাই করতে পারি যে আমার মধ্যে ইখলাস আছে কি না। যদি না থাকে, তাহলে আমি এখন থেকেই আমার নিয়তকে পরিবর্তন করে নিই। যেমন একটি হাদিসে পাক আমি বলবো সাজিদ ভাই, যে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমাদের মধ্যে কেউ যদি এমন শক্ত কঙ্করময় ভূমিতে কোনো আমল করে, অর্থাৎ যে ঘরে না আছে কোনো দরজা, না আছে কোনো বাতি, তবুও তার সেই আমল প্রকাশ হয়ে যাবে, আর যা হবার তা হয়েই থাকবে। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাই তিনি এই হাদিসে পাকের টিকায় লিখেছেন যে এই পবিত্র বাণীর উদ্দেশ্য হচ্ছে যে তোমরা রিয়া করে কেন সব নষ্ট করছো? আমরা তো আমল করছি, তো এই আমলটা কেন আমরা সব থেকে বঞ্চিত হচ্ছি? তো আল্লাহ তাআলা তোমাদের নেক আমলগুলো নিজেই লোকদের কাছে জানিয়ে দিবেন। তো অনেক সময় দেখবেন যে আল্লাহ তাআলার ওলি নেক বান্দা যারা আমল করে, ইবাদত করে, রিয়াজত করে, তো তারা কিন্তু মানুষকে বলে না, এগুলি গোপন রাখে। কিন্তু তাদের এই আল্লাহ চায় যে তাদের শানকে বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ চায় তাদের এই আমলগুলি যেন জনসম্মুখে প্রকাশ হয়ে যাক, তারা কিন্তু প্রকাশ করছে না। একটা বিষয় হচ্ছে সাধারণ মানুষ চায় আমার আমল প্রকাশ করে দেই, আমার আমল যেন প্রকাশ হয়ে যায়, আমি যেন সবার সামনে উন্মুক্ত হয়ে যাই। আর আল্লাহ তাআলার ওলি তারা চেয়েছেন যেন আমার আমলটা গোপন থাকে, কিন্তু আল্লাহ এটা চান না। আল্লাহ চায় আমার নেক বান্দা যে মানুষ জানুক। যেমন অনেকে দেখবেন যে ফর এক্সাম্পল যে তাহাজ্জুদ নামাজ আদায় করে, প্রতিনিয়ত ফজর পরে, তাহাজ্জুদ পরে, তো এই নামাজের প্রভাব তার চেহারার মধ্যে অনেক সময় প্রকাশ পেয়ে যায়, চেহারার মধ্যে নূর সৃষ্টি হয়। তো দেখলেই দেখবেন অনেক মানুষকে দেখলে বলে যে এটা এত নূরানি চেহারা, এত
একটা আপনি আসলে একটা সাধারণ ভাবে আমরা চিন্তা করলেও বুঝতে পারি যে, যেমন মনে করেন কিতাবের মধ্যে অনেক বুজুর্গানের দিনের জীবনে ভর্তি, তাদের ইবাদত নিয়ে, তিলাওয়াত নিয়ে, রোজা নিয়ে, আমল নিয়ে, মানে এত কিতাবের মধ্যে যে ভর্তি যে তারা কিরকম ভাবে রাত কাটাতো, কিরকম ভাবে দিন কাটাতো, তো আসলে এগুলো তারা তাদেরগুলো প্রকাশ করে নাই, কিন্তু আল্লাহ তাআলা তাদেরগুলো প্রকাশ করে দিছে। আর যারা নিজের গুলো নিজে প্রকাশ করতে চাইছে এগুলা কিন্তু নাই,
এগুলি নাই,
বুঝছেন? মানে যারা নিজের গুলাকে নিজে প্রকাশ করতে চাইছে এগুলা কিন্তু এদের নামও মিটে গেছে, এদের সবকিছু মিটে গেছে, আর যারা নিজেদের গুলাকে যত গোপন করতে চাইছে
এর জন্যই
এদের গুলাকে আল্লাহ তাআলা এত বেশি
তাদের শানকে বাড়িয়ে
দিয়েছে, যে কিয়ামত পর্যন্ত মানুষ তাদের, যেমন আমার গোসে পাকের বলেন, খাজা গরিবের নামাজের বলেন,
সুবহানাল্লাহ,
ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, এভাবে আপনার
বাবা শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ
বলেন, শাহ আমান শাহ বলেন, যত আল্লাহর বলি আছে আপনার বিভিন্ন তাসকিরাতুল আউলিয়া, হিলিয়াতুল আউলিয়া, আল্লাহর ওলিদের যেগুলো মানে অনেকগুলো এখানে যে বুজুর্গানের দিনের মানে ওয়াকিয়া দিছে, জীবনী দিছে, আমল দিছে, ইবাদত, রিয়াজত, তাদের চরিত্র, তো এগুলো তারা প্রকাশ করে নাই, তাদেরগুলোকে মানুষই প্রকাশ করে
দিচ্ছে।
আল্লাহ তাআলা চাচ্ছে তাদেরগুলো প্রকাশ হোক, এই জন্য তাদের মানুষের জুবান থেকে শুধু এদের প্রশংসাই বের হয়েছে।
সুবহানাল্লাহ। তো আজকে
যে কিতাবের মধ্যে ভর্তি হয়ে গেছে,
আপনি একটু চিন্তা একটু আমরা যদি চিন্তা করে দেখি সাজিদ ভাই, তাহলে বুঝতে পারবো যে আল্লাহর ওলিরা চাচ্ছেন নিজেকে গোপন করার, কিন্তু আল্লাহ তাকে প্রকাশ করে দিচ্ছেন। তো দেখুন,
এই যে একটু আগে আপনি যে হাদিস শরীফ বলছেন না, যে যত গোপন ইবাদত করুক, কঙ্করময় জমিনে ইবাদত করুক, বাতি না থাকুক, দরজা না থাকুক, সেটা কিছু না থাকুক, কিন্তু সে এত গোপনে কিন্তু আল্লাহ তাআলা তার ওটাকে কি করে দিবে,
উন্মুক্ত করে দিবেন, জাহির করে দিবেন। তো দেখুন, আজকে আমাদের কত মানুষই, কত আত্মীয়গত সাধারণ মানুষ, আমরা আমাদের পিতামাতা বা আত্মীয় যারাই ইন্তেকাল করে গেছেন, তো এদের কবরে তো আজকে, যেমন আমার পিতা যদি মারা যায়, সাপোজ দেখা গেছে দুনিয়ার একটি নিয়ম যে আমরা 3 দিন 4 দিন 7 দিন পরে কিন্তু আমরা মনে করব না, আমরা তাদের কবরে যাব না, তারা আমার পিতা, এরপরও যাব না। কিন্তু আজকে দেখেন যে যারা আল্লাহর বাবা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই, তিনি যে আজকে ভারতবর্ষে আছেন, আজমির শরীফে আছেন, তো তার আত্মীয় তো সেখানে নেই, কিন্তু দুনিয়াবাসী, পৃথিবীর সমস্ত মুসলমান আজকে তার দরবার দিকে যাচ্ছে। তো এটা কেন? তারা চাচ্ছেন নিজেকে গোপন করার জন্য, তারা চেয়েছেন নিজের আমলকে গোপন রাখার জন্য, কিন্তু আল্লাহ তাদের শানকে দেখেন বাড়িয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। তো সাজিদ ভাই, আমাদের আজকের যে বিষয়ে, তো দর্শকদের উদ্দেশ্যে আরো কিছু আপনি বলুন, যেন আমাদের দর্শক যারা রয়েছে, তো ইখলাস আমাদের মধ্যে যে আসবে, যেমন আপনি শুরুতে যে ঘটনাটা বলেছেন যে সেই বুজুর্গ রহমতুল্লাহ আলাই তিনি যখন পিছনের কাতারে দাঁড়িয়েছেন, তো নিজে বুঝতে পেরেছেন যে আমি এতদিন তাহলে কেন সামনে কাতার আমি দাঁড়িয়েছি, এখন লোকে কি বলবে, মানে নিজেরটা কিন্তু নিজেই
কারণে এটা খেয়াল আসছে,
খেয়াল আসছে। এখন সেই খেয়ালটা যদি আসে তাহলে কিন্তু আমি বাঁচতে পারবো, এ থেকে রিয়া থেকে বাঁচতে পারবো, তো সেই খেয়ালটাও তো আমাদের এখন আসছে না। তো মানে কি করে ইখলাস আমাদের পয়দা হতে পারে এক্ষেত্রে?
আসলে ইখলাসের ব্যাপারে আরো আমাদের অনেক বুজুর্গানে দিনের বাণী রয়েছে। হযরতে সাইয়েদুনা জুদনুন মিসরি রহমাতুল্লাহি তাআলা, এনার কাছে কেউ জিজ্ঞাসা করলো মানুষ কিভাবে বুঝতে পারবে যে সে মুখলিস কিনা, উত্তরে তিনি বললেন মানুষটি যখন কোনো নেক কাজ সম্পূর্ণ রূপে আত্মনিয়োগ করার শর্তেও এটা কামনা করে যে আমাকে যেন সম্মানিত মনে করা না হয়। অর্থাৎ কেউ যখন একটা ভালো কাজ, নেকির কাজকে যখন পরিপূর্ণ সুন্দরভাবে করার পরেও যখন তার মনের মধ্যে এটা আসবে আমাকে যেন মানুষ কি না করুক, সম্মানিত মনে না করুক, নেককার মনে না করুক, তখনই সে কি মুখলিস। আরেক বুজুর্গ রহমতুল্লাহ তাই বলতেছেন, কোন ইমামের নিকট কেউ জানতে চাইল মুখলিস কে, তিনি বললেন মুখলিস সে ব্যক্তি যে নিজের আমলগুলো তেমনই ভাবে গোপন করে যেভাবে খারাপ আমলগুলোকে গোপন করে। আপনি দেখেন সবাই যদি এটা দেখে নিজের গুণাগুলা কিন্তু সবাই গোপন করে,
আমাদের কিন্তু উল্টা এটা।
হ্যাঁ, মানে কারো থেকে কোন একটা গুণা হয়েছে, এখন এই গুণাটা প্রকাশ পাক এটা কেউ চায় না,
কেউ চায় না এটা।
এবং কাউকেও যদি বলে এবং বলার আগে বলে যে দেখো আমি তোমারও বলতেছি বন্ধু হিসেবে অমুক হিসেবে, কিন্তু তুমি কাউকে কি বলিয়ে না এটা গোপন রাখবে, তো তাহলে বোঝা যাচ্ছে যে তার মধ্যে তার গুণাটা গোপন রাখার ক্ষেত্রে খুব ভয় আছে এবং সে চেষ্টা করতেছে। তো বলতেছে যেরকম ভাবে মানুষ নিজের গুণাগুলাকে গোপন করার জন্য চেষ্টা করে, তো এইভাবে যদি সে নিজের নেকি গুলাকেও গোপন করার চেষ্টা করে তাহলে সে কি হতে পারবে, মুখলিস হতে পারবে। আরেক বুজুর্গ রহমতুল্লাহ খুব সুন্দর বলেছেন যে ইখলাসের পরিচয় হচ্ছে, তিনি জবাব দিলেন তোমার যেন এই কামনায় না থাকে যে লোক তোমার প্রশংসা করুক, অর্থাৎ এই জিনিসটা যেন আমাদের মধ্যে নাই আসে যে লোক আমার কি করুক, প্রশংসা করুক, আমাকে সম্মান করুক, একটু মানে
আমার দাওয়াত করুক,
দাওয়াত পেশ করুক, কিছু হাদি আমাকে পেশ করুক, মানে এগুলা হচ্ছে কি মানে চাওয়া, আর এগুলা হচ্ছে কি আপনার ইখলাসের বিপরীত আর কি। আর ইখলাস সহকারে যদি হয় তাহলে এগুলার সে কি করবে না, কামনা
কামনা করবে না, করবে না। তো এখানে কিতাবের মধ্যে আসছে, যেমন সাইয়েদুনা ফুজাইল বিন ইয়াস রহমাতুল্লাহ আলাই তিনি খুব সুন্দর বলেছেন যে তিনি বলেছেন যে ব্যক্তি নিজের আমলে জাদুকরের চেয়েও অধিক হুঁশিয়ার হবে না, তো শয়তানের প্ররোচনায় পড়ে অবশ্যই সে ব্যক্তি রিয়াতে অর্থাৎ রিয়াকারীর ফাঁদে আটকে যাবে। তো আমলের প্রতি হুঁশিয়ার যদি না হয়, তো দেখুন আজকে সেই বিষয়টা কিন্তু আমাদের মধ্যে নাই, আমল তো করছি আমরা, কিন্তু আমলের যে হিফাজত অর্থাৎ হুঁশিয়ারিটা, যেমন রিয়ার বিষয়টা চলে আসে এখানে বারবার যে আমল তো আমরা করি, তো নিয়ত কি? তো এক্ষেত্রে আমার মনে হয় সাজিদ ভাই যে এই আজকের যে বিষয় এটার সাথে নিয়তেরও কিন্তু অনেকটা সম্পর্ক রয়েছে, তো এই বিষয়ে যদি দর্শকদের কিছু বলতেন, আমাদের ইবাদতের ক্ষেত্রে নিয়ত কেমন হওয়া চাই?
আসলে নিয়ত যখন ঠিক হবে না তখন তার আমলের মধ্যে ইখলাস পয়দা হবে, আর যদি নিয়ত খারাপ হয়ে যায় তাহলে তার আমলের মধ্যে কি হবে না,
ইখলাস
পয়দা হবে না। একটা কথা আছে, নিয়ত সাফ মঞ্জিল আসান, নিয়ত পরিষ্কার আপনার রাস্তা সহজ, আর নিয়ত খারাপ দেখবেন আপনার রাস্তা সহজ না, শুধু কি হবে এটা
কঠিনই হবে,
কঠিন হয়ে যাবে। তো এই জন্য আমল এটাকে মকবুল করার জন্য, এটাকে কবুল করার জন্য, এটার মধ্যে ইখলাস পয়দা করার জন্য সর্বপ্রথম আমল করার আগে আপনাকে কিছু ভালো নিয়ত করা দরকার,
সুবহানাল্লাহ।
আবার নিয়ত করার পরে যখন আমল শুরু করবেন, আমল শুরু করার সময় মাঝখানে মাঝখানে চেক করা দরকার, কোন মনের মধ্যে প্রথমে যে নিয়ত করছিলাম ওইটা থেকে কোনো পরিবর্তন আসতেছে কিনা, নাকি ওই নিয়তের উপর আমি এখন অটল আছি?
অর্থাৎ নিজেই চেক করা এটা
নিজে নিজে। যেমন মনে করেন একটা মেশাল, আমি নামাজ পড়তেছি, ঠিক আছে, নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পড়তেছি, একাগ্রতার সাথে পড়তেছি। এখন মনে করেন আমার পিছনে কেউ আসি গেছে, আমি অনুভব করতে পারছি। এখন কি করলাম, আমি এই তো দেখতেছি আর একটু বিনয় হই, এই তো দেখতেছি আর একটু বিনয় হই। তাহলে প্রথমে তো নিয়ত ঠিক ছিল, কিন্তু যখন এখন এ দেখতেছি আর একটু কি হই,
বিনয় হয়ে গেছে,
তো এখন দেখা যাচ্ছে কি আমার নিয়তটা কি হয়ে গেছে, প্রথমের অবস্থা
মানে শুরুর দিকে তো তার স্বভাবটা মিলে গেছে, কিন্তু এরপরে যে নিয়তটা বা কি পরিবর্তন হয়। তো দর্শক বৃন্দ, আসলেই আপনি একটু দেখুন তো যে আপনার মধ্যে কি সেই বিষয়টা আছে কিনা। তো আমাদের মধ্যে কিন্তু সমাজে আমরা অনেকেই দেখি যে আমরা একাকিত্বে যখন ইবাদত করি, যেমন নামাজ আদায় করি অনেকে, তো একা যখন নামাজ আদায় করি, তো মানুষের পাশে যখন মানুষ আসে বা মসজিদে যখন আমরা যাই, তো ওই সময় কি আমি ঠিক ওইভাবেই নামাজ আদায় করি কিনা একটু আমরা নিজেকে চেক করি। বা অনেক সময় দেখা যায় যে আজকে তো আমি সব সময় তো আমার তাহাজ্জুদ পড়ার সৌভাগ্য হয় না, তো দেখা যায় যে আজকে আমি তাহাজ্জুদ পড়ে নিলাম, তো মনের মধ্যে শুধু এটাই আসে বারবার যে আজকে তো আমি তাহাজ্জুদ পড়েছি, তো কিভাবে আমি এখন লোকদেরকে এটা শেয়ার করব? এখন তো নিজ থেকে
ইখলাসের ব্যাপারে আপনি যেটা বলছেন এটার সাথে আমি আরেকটা যোগ করতে চাচ্ছি আর কি। এটা হচ্ছে কি, মনে করেন প্রকাশ্য যেভাবে আমরা আমল করি, মনে করেন একজন ইমাম সাহেব মাগরিবের সময়, ইশারের সময়, ফজরের সময়, জুমার দিন, ঈদের সময় কোরআনে পাকের তিলাওয়াত প্রকাশ্য করে, অর্থাৎ উচ্চ আওয়াজে
প্রকাশ্য।
আবার কিছু নামাজ আছে যেগুলোতে নির্মম আওয়াজে পড়তে হয়, ঠিক আছে, তো এখন আমাকে দেখা দরকার আমি যখন উচ্চ আওয়াজে তিলাওয়াত করি তখন আমি চেষ্টা করি যে আমার তাসবিহ, আপনার মাখরাজ
সব যেন ঠিক থাকে,
সব যেন কি থাকে ঠিক থাকে। আচ্ছা, আমি যখন নিম্ন আওয়াজে পড়তেছি তখন তো কেউ শুনতেছে না, তো তখনও কি আমি ওই রকম চেষ্টা করি যে আমার সবগুলো ঠিক থাকে? আচ্ছা, আরেকটা মনে করেন আমি প্রকাশ্য যখন আমল করি সবাই দেখতেছে, তখন যত একটা নরমি ভাব, খুশু খুজু, শরীরের বিনয়, অন্তরের বিনয় যে একটা প্রকাশ পায়, যখন আমি গোপনে এই আমলগুলা করি তখন কি ওই জিনিসগুলো আমার মধ্যে এরকম বিদ্যমান থাকে? অর্থাৎ প্রকাশ্য যেভাবে আমরা আমল করি,
অর্থাৎ আমাদের বাহির, আমাদের ভিতর বাহির,
গোপনেও যদি আমাদের আমলগুলো একই হয়, মানে কোন প্রকাশ্য যেরকম গোপনে আমাদের
জাহির বাতিন যদি এক হয় আমাদের,
তাহলে বোঝা যাবে যে আসলে প্রকৃতপক্ষে সে ইখলাস সহকারে কি করতেছে। আর যদি মনে করেন মানুষের সামনে হলে আমল একরকম, গোপনে হলে আবার এর মধ্যে কিছু পরিবর্তন আসে, আবার অনেক কিছু ছেড়েও দিয়ে অনেক কিছু ছুটেও যায়, কি বলছি বুঝতে পারছে না, তাহলে বুঝতে হবে যে আসলে মনে হয় আমার আমল থেকে ইখলাস কমে যাচ্ছে।
অনেক সময় সাজিদ ভাই এখানে দেখা যায় যে যখন আমাদের ইলিম অর্জন হয় এই বিষয়ে যে আমি যদি বলে দিই তাহলে তো রিয়াকারি হয়ে যাবে বা আমার আমলের সবটা পাচ্ছি না, তো অনেকে আবার মুখে নিচ থেকে বলে না, এমন কিছু করে যেন মানুষ এমনিতেই বুঝে যায়, তো ওইটাও তো আসলে অন্তরের খবর তো আল্লাহ তাআলা
ভালো ভালো জানে। আমরা তো কাউকে না রিয়াকারি বলবো না, রিয়া তো যেহেতু মনের সাথে
সম্পর্ক,
তারপরও একটু চিন্তা করার দরকার আছে যে আসলে আমি যে করতেছি অথবা
মানে এই কাজগুলি দেখবেন রিয়াকারীদের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যায়, তো শয়তান তো চাবে যেন আমরা রিয়ার মধ্যেই পড়ে যাই। তো দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছে, তো আমরা যা শুনলাম আল্লাহ তাআলা যেন আমাদের এর উপর আমল করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা যেন আমাদের প্রতিটি ইবাদতে ইখলাস পয়দা করুক, আমরা যেন মুখলিস বান্দা হিসেবে আল্লাহ তাআলার কাছে কবুল হই, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা পরবর্তী অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব, তো ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন মাদানী চ্যানেল বাংলার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।